ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমে শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ পররাষ্ট্র দপ্তরে তাঁর প্রথম প্রধান ভাষণে পররাষ্ট্রনীতি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। তাঁর এই মন্তব্যে হয়তো বিদেশি বৈরীরাষ্ট্র যেমন চীন, উত্তর কোরিয়া, রাশিয়া এবং ইরান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো রূপরেখা থাকবে না, তবে আশা করা হচ্ছে বাইডেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মিত্রদের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি করতে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। গতকাল সাংবাদিকদের অবহিত করতে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন যে বাইডেন পররাষ্ট্রনীতি সম্পর্কে সামগ্রিকভাবে তাঁর বক্তব্য রাখবেন, তবে সুনির্দিষ্টভাবে কিছু বলবেন না। সাকি বলেন, প্রেসিডেন্ট বিশ্বাস করেন চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি বলেন, আমরা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেব সে বিষয়ে আমাদের সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে একত্রে কাজ করব, আর চীনের সঙ্গে আমাদের সম্পর্কের দিকে এগোব আমরা আমাদের শক্তিশালী অবস্থান থেকেই। সাকি বলেন, এই সম্পর্কের অবশ্যই কিছু মূল উপাদান রয়েছে, যেমন অর্থনৈতিক এবং কৌশলগত উপাদানও। মিয়ানমারের সামরিক সরকার আজ সে দেশের জনসাধারণের জন্য ফেসবুক বন্ধ করে দিয়েছে। এই সপ্তাহে সেখানে অসামরিক সরকারকে উৎখাত করার পর প্রতিরোধ জনপ্রিয়তা পাওয়ায় এই ব্যবস্থা নিয়েছে সেখানকার সামরিক সরকার। যোগাযোগ ও তথ্য মন্ত্রক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তাদের কথায় দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য রোববার পর্যন্ত এই বিশাল সামাজিক মাধ্যম বন্ধ রাখা হচ্ছে। মিয়ানমারের শীর্ষ মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলেনার এই খবর নিশ্চিত করেছে যে তাদেরকে ফেসবুক ব্লক করার নির্দেশ দেওয়া হয়, তবে বলে যে তারা বিশ্বাস করে না যে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এই অনুরোধ কোনো আনুপাতিক প্রয়োজন অনুযায়ী করা হয়েছে। নাগরিকরা যাতে করে তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানিটি মিয়ানমারের সামরিক বাহিনীকে এই সংযোগ আবার চালু করতে বলেছে। মিয়ানমারের ফেসবুক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এক সামাজিক প্ল্যাটফর্ম, যা অসামরিক লোকজন এবং সামরিক বাহিনী সকলেই ব্যবহার করে থাকে। সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণে মিয়ানমারের ক্ষুব্ধ জনগণ ফেসবুকে তাদের প্রতিবাদের ছবি পোস্ট করছে এবং সরাসরি প্রতিবাদ প্রচার করছে। এদিকে এরই মধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েতারেস গতকাল বলেন যে মিয়ানমারের এই সামরিক অভ্যুত্থান যাতে ব্যর্থ হয় সেজন্য বিভিন্ন দেশকে উদ্বুদ্ধ করতে জাতিসংঘ কাজ করে যাবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
গাম্বিয়া 2019 সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর যে অভিযোগ দায়ের করে সে সম্পর্কে গাম্বিয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে মিয়ানমার। এ সম্পর্কে আরও রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদনে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক ও বাংলাদেশের সংবাদ মাধ্যম আইসিজের সাম্প্রতিক একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, মিয়ানমারের আপত্তিতে গাম্বিয়ার এই মামলা করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে যুক্তি উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাম্বিয়ার কাছে মিয়ানমারের তোলা আপত্তিগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আগামী মে মাসের 20 তারিখের মধ্যে এ বিষয়ে লিখিতভাবে তাদের পর্যবেক্ষণ আদালতে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে মিয়ানমারের আপত্তিগুলো সম্পর্কে বিস্তারিত কিছু সম্মুখে প্রকাশ করে নাই আইসিজে। 2019 সালের নভেম্বরে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওয়াইসির সহযোগিতায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে গাম্বিয়া। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নতুন দিল্লির যুক্তরাষ্ট্র দূতাবাস আজ ভারত সরকারের কাছে আন্দোলনরত ক্রুদ্ধ কৃষকদের সঙ্গে আবার বৈঠকে বসে সমাধান সূত্র বের করার আবেদন জানিয়েছে। ওদিকে আন্তর্জাতিক পরিবেশবিদ গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে দিল্লি পুলিশ আজ ভারত বিরোধী চক্রান্তের অভিযোগে এফআইআর দায়ের করেছে। সবিস্তারে শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর কাছে।
কৃষকদের সঙ্গে সরকারের মিটমাট করে নেওয়ার জন্য চাপ আসছে আন্তর্জাতিক মহল থেকে, কিন্তু ভারত সরকার অনমনীয় মনোভাব নিয়ে চলছে। উপরন্তু কৃষকদের মনোবল ভেঙে দিতে তাদের অবস্থানস্থলে জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে, বন্ধ রেখেছে ইন্টারনেট সংযোগ। মাসের মাস ধরে কৃষক আন্দোলন চলছে নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে। সরকার বলছে এই আইনগুলি কৃষকদের উপকার করবে, কারণ বৃহৎ ব্যবসায়ী সংস্থাগুলো কৃষিখাতে মূলধন যোগাতে উৎসাহী হবে। আর কৃষকেরা বলছেন এতে তাদের কোনো লাভ হবে না, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন, লাভ হবে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। তাই আইন তুলে নেওয়ার দাবিতে মূলত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লি সংলগ্ন এলাকার কৃষকেরা গত কয়েক মাস ধরে দিল্লির চারপাশে ঘাঁটি গেড়ে রয়েছেন। এই প্রচণ্ড ঠান্ডায় তাদের মধ্যে বেশ কয়েকজন মারাও গেছেন, কিন্তু তারা পিছু হটবেন না ঠিক করে রেখেছেন। এদিকে কৃষকদের ঠেকানোর জন্য নরেন্দ্র মোদী সরকার সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন চীন ভারতের ভেতরে ঢুকে জমি দখল করে ঘাঁটি বানিয়ে ফেলছে, অথচ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস ভারত সরকারের নেই। দেশের নিরীহ কৃষকদের তারা শত্রু বানিয়েছে, তাদের ঠেকানোর জন্য হাজার হাজার পুলিশ আর অস্ত্রশস্ত্র নামিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কৃষক আন্দোলন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে, বিশেষ করে আন্তর্জাতিক পপস্টার রায়হানা কৃষকদের আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে থাকার বার্তা ঘোষণা করতেই সঘোষিত বিজেপি কঙ্গনা রানাওয়াত সঙ্গে সঙ্গে রায়হানাকে বোকা বলে সম্বোধন করে চুপ থাকতে বলেছেন। আজ টুইটার কর্তৃপক্ষ রানাওয়াতের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। রায়হানের সঙ্গে গলা মিলিয়ে প্রতিবাদ জানিয়েছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত পপ তারকা জে শিন, মিয়া খলিফা সহ হলিউড তারকাদের অনেকে। আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বোনঝি মিনা হ্যারিস সহ ব্রিটেনের একাধিক এমপি জানিয়েছেন এ ব্যাপারে সরকারের বিবৃতি দাবি করে আবেদনপত্রে স্বাক্ষরের সংখ্যা 100,000 ছাড়িয়ে গিয়েছে, এবার তারা বিষয়টি পার্লামেন্টে তুলবেন। তবে এইসব হওয়ার সঙ্গে সঙ্গে ভারত সরকারও পাল্টা প্রচারে নেমে পড়েছে এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশপ্রেম ও ঐক্যবদ্ধ ভারতের ডাক দেওয়া হয়েছে। তাতে সাড়া দিয়েছেন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অক্ষয় কুমার, অজয় দেবগন প্রমুখ গায়ক, খেলোয়াড়, অভিনেতারা। সচিন তেন্ডুলকর বলেছেন বিদেশিরা পর্যবেক্ষক হতে পারেন, কিন্তু আমাদের দেশের ব্যাপারে মাথা গলানোর অধিকার তাঁদের নেই। ভারতীয় নেটিজেনরা বলছেন দেশ এখন শুধুমাত্র ভৌগোলিক সীমানার মধ্যে বাধা নেই, সারা বিশ্ব সব কিছুর ওপর নজর রাখে, যেখানে মানুষের ক্ষতি হয় সেখানে সমালোচনার অধিকার যে কারো আছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বিশ্ব সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যে করোনা ভাইরাসে দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে সাহায্য করতে তিনি প্রাপ্তবয়সী আমেরিকানদের প্রত্যেককে $1,400 চেক পাঠাবেন। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে এবং পরে হোয়াইট হাউসে একদল ডেমোক্রেটিক সেনেটরের সঙ্গে বৈঠকে বাইডেন $1,90,000 করোনা ভাইরাস ত্রাণ সাহায্যের প্রস্তাব দ্রুত পাশ করার আহ্বান জানান। ওই থোক সাহায্যের মধ্যে প্রণোদনার অর্থটিও অন্তর্ভুক্ত। কয়েকজন রিপাবলিকান সেনেটর $61,800 নামিয়ে আনার কথা বলেছিলেন যা নাকচ হয়ে যায়। বাইডেন প্রতিনিধি পরিষদে আইন প্রণেতাদের বলেন যে কারা ঠিক $1,400 চেক পাবেন তাদের আয়ের সীমা তিনি কমাতে পারেন, কিন্তু সাহায্যের পরিমাণ নয়। এই অর্থের সঙ্গে যুক্ত হবে গত ডিসেম্বর মাসে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $600 অর্থ এবং সব মিলিয়ে সাহায্যের পরিমাণ দাঁড়াবে $2,000, যা গত বছর তার নির্বাচনী প্রচার অভিযানের প্রতিশ্রুতি সমান হবে। প্রেসিডেন্ট বলেন আমেরিকান জনগণের কাছে দেয়া আমার প্রতিশ্রুতি ভঙ্গ করে আমি আমার কাজ শুরু করতে পারি না। প্রেসিডেন্ট এই তহবিল দ্রুত অনুমোদনের জন্য আবেগঘন আবেদন জানান। তিনি বলেন আমেরিকায় আত্মহত্যার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে এবং এই মহামারীর সময় মাদক সেবনের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
রোহিঙ্গাদের উপর নৃশংস গণহত্যা চালানোর অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালত বা ICJ তে 2019 সালে যে মামলা করেছে সেই মামলার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক ও বাংলাদেশের সংবাদ মাধ্যম ICJ এর সাম্প্রতিক একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, মিয়ানমারের আপত্তিতে গাম্বিয়ার এই মামলা করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে যুক্তি উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাম্বিয়ার কাছে মিয়ানমারের তোলা আপত্তিগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আগামী মে মাসের 20 তারিখের মধ্যে এ বিষয়ে লিখিতভাবে তাদের পর্যবেক্ষণ আদালতে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে মিয়ানমারের আপত্তিগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জনসম্মুখে প্রকাশ করে নাই ICJ। ICJ তে গাম্বিয়ার করা মামলার বিরুদ্ধে মিয়ানমারের আপত্তি জানানোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী জিয়া হাবিব ভয়েস অফ আমেরিকাকে বলেন, এটা করা হয়েছে মামলার গতিকে বিলম্বিত করার লক্ষ্যে। তিনি বলেন,
একটি আন্তর্জাতিক সমাজের সদস্য হিসেবে গাম্বিয়া এই বিশ্ব মানবতার বিরুদ্ধে যে নৃশংসতা, এর বিচার চেয়ে গাম্বিয়া যে আদালতে গিয়েছে তাকে চ্যালেঞ্জ করে তারা কিছু খোড়া যুক্তি দেখিয়ে মায়ানমার সেখানে এই বিচার চাওয়াকে, বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে মনে করি যে আন্তর্জাতিক আইনের আলোকে তারা যে বিচার চেয়েছে, বিচার আদালতে গিয়েছে, এটা তাদের যৌক্তিকতা আছে। কারণ বিশ্ব সমাজ একটি সমাজ, এই সমাজের যেখানেই মানবতা বিরোধী অপরাধ হবে সারা বিশ্বের যে কোনো রাষ্ট্র সেখানে বিচার চাইতে পারবে। এখানে তার বিচার চাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বৈধতা চ্যালেঞ্জ করার কোনো ক্ষমতা মায়ানমারের নেই। তারা যদিও খোড়া যুক্তি দেখিয়েছে, এই যুক্তি আশা করি প্রত্যাখ্যান হবে আদালতে, আমার দৃঢ় বিশ্বাস, এবং মানবতার জয় হবে সেখানে।
নিউইয়র্ক ভিত্তিক গ্লোবাল জাস্টিস সেন্টার বলেছে, গাম্বিয়ার করা মামলার বিষয়ে মিয়ানমার আপত্তি তোলায় রোহিঙ্গা গণহত্যার ঘটনায় ন্যায় বিচার পাওয়ার বিষয়টি পিছিয়ে যেতে পারে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, নরওয়ে ও ফিলিপাইনের কয়েকটি সংগঠনের সম্মিলিত জরিপের ফলাফলে দাবি করা হয়েছে 2017 সালের আগস্ট মাসের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে অন্তত 24,000 নিরীহ রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে থাকা রোহিঙ্গাদের উপর নতুন করে শুরু হয়েছে নির্যাতন। ফলে প্রত্যাভাস অন্ত দূরের কথা, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা বিষয়ক গবেষক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এই পরিস্থিতি রোহিঙ্গা এবং বাংলাদেশের জন্য বেশ উদ্বেগজনক।
এই সেনা শাসকরা মূলত আরাকান থেকে রোহিঙ্গাদেরকে আপলোড করার জন্য, টোটালি আপলোড করার জন্য তারা বারবার তাদের ক্ষমতায় আসতেছে এবং রোহিঙ্গাদের উপর তাদের রোহিঙ্গাদেরকে তার টার্গেট করতেছে ওখান থেকে উচ্ছেদ করার জন্য।
অতীতেও এভাবেই রোহিঙ্গাদের বলপূর্বক বাস্তুচ্যুত করা হতো বলে জানান এই গবেষক।
1962 সাল থেকে শুরু করে রোহিঙ্গাদের উপরে একাধিকবার বিভিন্ন অপারেশন করে একাধিকবার নিষ্পেষণ হয়েছে, যেখানে সমগ্র আরাকানে যেখানে সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা ছিল, যেখানে একসময় প্রায় 60% ছিল, পরবর্তী পর্যায়ে 40% ছিল, এখন সেটা অনেকটা বলতে গেলে 10-15% এখন রোহিঙ্গারা। তো এইসব রোহিঙ্গারা কোথায় গেছে? তার বেশিরভাগ বাংলাদেশে চলে আসছে, আর কিছু আছে মধ্যপ্রাচ্যে, আর কিছু আছে মালয়েশিয়া, সৌদিয়াতে, ইন্দোনেশিয়া এবং পার্শ্ববর্তী আছে সম্ভব মধ্যে।
মিয়ানমারে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের দেশ ছাড়া করতে ইতিমধ্যে অপকৌশল শুরু করেছে দেশটির সেনাবাহিনী। দেশটিতে থাকা রোহিঙ্গাদের বিদেশি নাগরিক হিসেবে নাম তালিকাভুক্ত করতে চাপ দেওয়া হচ্ছে।
গত পয়লা ফেব্রুয়ারিতে তারা রাষ্ট্রক্ষমতা দখল করার পরে আজকে হচ্ছে 4 তারিখ, 3 দিনের মধ্যে তারা শুরু করছে রোহিঙ্গাদের উপর নিষ্পেষণ শুরু করে দিয়েছে। তারা বর্তমানে ওখানে NVC কার্ড নেওয়ার জন্য রোহিঙ্গাদের বাধ্য করছে এবং মংডু শহরের একটা নয়াপাড়া নামক গ্রামে তারা এক অফিস খুলেছে গতকাল থেকে, যেখানে তারা কাজ করছে যে NVC দেওয়ার জন্য। NVC হচ্ছে যে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড, যদিও বলা হয় এটা হচ্ছে মূলত যে কোনো ফরেনার বিদেশি মিয়ানমারে গিয়ে বসবাস করার আগ্রহ প্রকাশ করলে তাকে এই ফর্মটা পূরণ করতে হবে, অর্থাৎ আমি মিয়ানমারের নাগরিক নই, আমি বাইরে থেকে আসি, আমি তোমার দেশে থাকতে চাই, এটা হচ্ছে NVC কার্ড। এবং যেটা নিয়ে মূলত আরাকানে রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিনে খুব, যেখানে তারা ওখানে সরকারে চাকরি করেছে, সেনাবাহিনীতে চাকরি করছে, রাষ্ট্র ক্ষমতা ছিল যেখানে, এরপরেও এইসব রোহিঙ্গাদেরকে শুধুমাত্র এই সেনাবাহিনীরা ওখান থেকে বের করে দেওয়ার জন্য এই NVC কার্ড প্রবর্তন করেছে। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয়। আসলে
এই পরিস্থিতিতে চলমান যে প্রত্যাবাসন প্রক্রিয়া, তা অকার্যকর হয়ে যেতে পারে এবং নতুন করে বাস্তুচ্যুত হতে পারে রোহিঙ্গারা।
এতে গত কয়েকদিন আগে বাংলাদেশ, মিয়ানমার এবং চায়নার মধ্যে যে রোহিঙ্গা রিপার্টিশন সংক্রান্ত যে মিটিংটা হলো, মিটিংয়ের পরবর্তী পর্যায়ে দুই দিন যেতে না যেতেই কিন্তু আরাকানে রোহিঙ্গাদের উপরে তারা ওই আগের মতো কাজগুলো করেছে, বিশেষ করে বুচিদং রাতিদং এর মধ্যে যেসব মুসলিম এলাকা আছে ওখানে সেনা সমাবেশ করেছে, ব্যাপকভাবে করেছে, যে রোহিঙ্গাদের মধ্যে যে একটা প্যানিক সৃষ্টি হয়ে যায় ওখানে, এবং তাদের ওখানে যদি রোহিঙ্গাদের কোনো প্যানিক সৃষ্টি হয় স্বাভাবিকভাবে বাংলাদেশে সেটা চলে আসবে খবরটা রোহিঙ্গাদের মধ্যে। ফলে এটা তাদের সেনা শাসকদের ক্ষমতা গ্রহণ করা মানেই রোহিঙ্গাদের একটা নিষ্পেষণ তৈরি করে চলে আসা নতুন করে।
মিয়ানমারের সেনা উত্থানের উল্টুপিঠে রাখাইনকে পুরোপুরি রোহিঙ্গা শূন্য করার নকশা দেখছেন এই গবেষক।
বুতিধংয়ের কোন কোন এলাকা, একটা এলাকা থেকে আমি সুনির্দিষ্টভাবে আমি জানি ওখানে সেনা শাসক প্রচুর পরিমাণে ওখানে সেনাবাহিনী ওখানে সমবেত ডিপ্লয় করে এবং ওখান থেকে কিছু কিছু রোহিঙ্গাদের ধরে নিয়ে যায় এবং একদিকে মেরে ফেলেছে।
রাখাইন রোহিঙ্গা শূন্য হলে চীন এবং ভারত লাভবান হওয়ায় বাংলাদেশের জন্য সমীকরণ বেশ জটিল হয়ে পড়ে। এক্ষেত্রে আসিয়ানের উদ্যোগী হওয়া উচিত বলে মনে করেন মোহাম্মদ নুরুল ইসলাম।
চায়না, ইন্ডিয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য, যারা আমাদেরকে মানে ক্ষমতাসীন রাষ্ট্র, যেগুলো পাওয়ারফুল রাষ্ট্র যেগুলোকে বলি আমরা, অথবা আমরা যদি সিকিউরিটি কাউন্সিল যারা আছে জাতিসংঘ, এদের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা না গেলে আবার নতুন করে রোহিঙ্গা যে ইনফ্লাক্স হবে না এটা বলা যাবে না আসলে। ফলে এখন আমাদের দেশে এখনো যে প্রায় 10-11 লাখ যে রোহিঙ্গা আছে, তারা এই যে এনবিসি কার্ডের জন্য তারা যাচ্ছে না, যেখানে যেখানে রিপার্টেশন হচ্ছে না, সেখানে নতুন করে যখন এনবিসি কার্ড তারা তৈরি করতেছে সেখানে তারা ফেরত যাবে কি না এটা একটু ভেবে দেখার বিষয় আসলে। ফলে এখন এই যে মায়ানমার যে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, এটা আমাদের জন্য আসলে খুব সুখকর নয় এটা, এবং আমাদের জন্য ভালো লক্ষণ নয় এটা।
শত বছর ধরে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করার মিয়ানমার সেনাবাহিনীর নীল নকশা শেষ পর্যন্ত বাস্তবায়নের দ্বার প্রান্তে চলে এসছে বলেও মনে করেন তিনি।
আরাকানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে রোহিঙ্গা না থাকার বড় বেনিফিশিয়ারি হচ্ছে চায়না এবং ইন্ডিয়া। ফলে তাদের উপরে, তাদের সাথে আমাদের অন্তত আমাদের রিলেশনটা বৃদ্ধি করে কিভাবে রোহিঙ্গা রিপার্টিশন করা যায় এভাবে আমাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। আমি মিয়ানমার যে তাদের আসিয়ানের সদস্য, এই বিষয়টাও আসিয়ান কর্তৃপক্ষ যারা আছে তাদেরও ভাবা উচিত বিষয়টা, মিয়ানমারকে তারা সাথে রাখবে কি রাখবে না, যদি ওটা তাদের এখতিয়ার, তবে তাদের বিষয় নিয়ে, তাদের রাষ্ট্রটার বিষয় নিয়ে তাদের ভাবা উচিত। কারণ হচ্ছে যে এখানে শুধুমাত্র মিয়ানমার ছাড়া অবশিষ্ট সব দেশগুলো কিন্তু গণতন্ত্রের উপরে বিশ্বাসী এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে ওখানে, চালু আছে, এক্সেপ্ট মিয়ানমারের। মিয়ানমারে ওখানে বারবারের গণতন্ত্র ফিরে আসার জন্য সম্ভাবনা তৈরি হয়, কিন্তু আবার মিয়ানমার সেনাবাহিনী এটাকে ব্যাহত করে তারা ক্ষমতা দখল করে নেই।
রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে নিজেদের ভূমিতে টিকিয়ে রাখতে রাখাইনে সেফ জোন করা জরুরি বলে মনে করেন এই গবেষক।
তারা এই শরীর শাসকরা 1982 সালের পরে এই রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে দেয় এবং তারপর থেকে তাদের উপরে বিভিন্ন ধরনের অপারেশন শুরু হয়েছে, বিশেষ করে 1962 সাল থেকে, এবং তখন থেকে তাদের রোহিঙ্গাদেরকে আরাকান থেকে বের করে দেওয়ার জন্য, খেদানোর জন্য বিভিন্ন কর্মপদ্ধতি, পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছে এগুলো তারা। ইভেন ২০১৭ সালের, খুব বেশি দিনের কথা নয়, এখনও সেই রক্তাক্ত যে উদাহরণগুলো আছে আমাদের সামনে, এটা তো কোনো অবস্থাতে মুছে যাওয়ার নয়। রোহিঙ্গাদের জন্য বিশেষ করে তারা চাইলে আরাকানে একটা সেফ জোন তৈরি করতে পারে রোহিঙ্গাদের জন্য, এটা ছাড়া বোধহয় অন্য কোনো বিকল্প আছে কিনা এই মুহূর্তে আমার জানা নেই। যদি সেটা চাইলে সিকিউরিটি কাউন্সিল, জাতিসংঘ সবাই মিলে তারা একটা রোহিঙ্গাদের জন্য একটা ওখানে সেফ জোন তৈরি করতে পারে, তখনই এই রোহিঙ্গাদের জন্য তাদের ভবিষ্যৎ, বাকি জীবনটা রোহিঙ্গারা তারা ওখানে নিরাপদ থাকতে পারবে, তার আগে সম্ভাবনা এই মুহূর্তে নাই আসলে।
রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার সর্বশেষ পদক্ষেপে কার্যকর ব্যবস্থা না নিলে নতুন এক ইতিহাস রচিত হবে বলে মনে করেন গবেষকরা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
এই রিপোর্টটি এখন আমরা শুনব আমাদের সহকর্মী তাওহিদুল ইসলামের কাছে।
মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মিয়ানমার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মং মং লাট পদত্যাগ করেছেন। ভয়েস অফ আমেরিকার বার্মিজ সার্ভিসকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলছিলেন, আমি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি সামরিক বাহিনীর অবৈধভাবে ক্ষমতা দখল করাকে গ্রহণ করতে পারি না। এটা পরিপূর্ণভাবে অবিচার, যার সঙ্গে আমি থাকতে পারি না। আমি বিশেষত আমাদের দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ওই সাক্ষাৎকারে তিনি বলছিলেন তিনি তার নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। তিনি জানান মিয়ানমারের দূতাবাসগুলোকে দেয়া সবশেষ নির্দেশনার বিষয়ে তিনি জানেন না। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যেহেতু মানবাধিকারকে অগ্রাধিকার দেয়, তাই তিনি আশা করছেন যে তারা তাকে আশ্রয় দেবেন। তিনি বলছিলেন বিশ্বজুড়ে মিয়ানমার কূটনীতিকদের মধ্যে এমন অনেকে আছেন যারা অভ্যুত্থানকে স্বাগত জানান, তবে বিপরীত অবস্থানে থাকা কূটনীতিকও রয়েছেন। তিনি তার সহকর্মী কূটনীতিকদের সেনাবাহিনীর বিরুদ্ধে অসামরিক অবদ্ধতায় যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন সামরিক বাহিনীর ক্ষমতা দখল মিয়ানমারের মারাত্মক ক্ষতি এবং অভাবনীয় বিপর্যয় ঘটাবে। বার্মিজ সার্ভিসকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে উচ্চ পদস্থ বেসামরিক কর্মকর্তাদের পদে সামরিক অফিসারদের অধিষ্ঠিত করা হতে পারে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বাংলাদেশে টিকাদান কর্মসূচি শুরুতেই পরিবর্তন আনা হয়েছে। প্রথম মাসে 60 লাখ ডোজ টিকা দেওয়ার কথা ছিল, এখন সে লক্ষ্যমাত্রা কমিয়ে 35 লাখ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এ পরিবর্তনের কথা জানিয়েছেন। 7ই ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান টিকাদান কার্যক্রমের প্রথম পর্যায়ে সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অগ্রাধিকার পাবেন। ওদিকে কোভ্যাক্স সুবিধায় গ্যাবি থেকে 1,27,92,000 ডোজ অক্সফোর্ড এক্সট্রাজেনেকার টিকা পাচ্ছে বাংলাদেশ। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাবি গত রাতে এ তথ্য জানিয়েছে। তবে কখন এই টিকা আসবে তা অবশ্য জানাতে পারেনি সংস্থাটি। এর আগে বাংলাদেশকে 7 কোটি টিকা দেওয়ার কথা জানিয়েছিল। তখন সংস্থাটি বলেছিল দেশের মোট জনসংখ্যার 20% মানুষের জন্য টিকার ব্যবস্থা করবে তারা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 13 জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন 485 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নারী কণ্ঠে। আজ আপনাদেরকে শোনাবো নারীরা নির্মাণ করেছেন নারীদের নিয়ে চলচ্চিত্র, আর এই সম্পর্কে আমাদের ভয়েস অফ আমেরিকার পেনেলোপি পোলু একটি প্রতিবেদন তৈরি করেছেন। আসুন শোনা যাক সেই প্রতিবেদনটি সম্পর্কে। চলচ্চিত্রের ক্ষেত্রে 2021 সালটি নারীদের সাল বলে মনে হয়। একজন মহিলার জটিল জগতের কথা চিন্তা করে মহিলা পরিচালকদের কয়েক ডজন প্রশংসিত চলচ্চিত্র এবং টিভি সিরিজ মুক্তি পাচ্ছে প্রতি সপ্তাহে। ভয়েস অফ আমেরিকার পেনেলোপি পোলু তার একটি প্রতিবেদনে জানালেন, ইতিমধ্যে অনেকে অস্কার পাবার ভাগিদার হয়েছেন। পরিচালক এমেরাল্ড ফেনেলের ব্যঙ্গাত্মক চলচ্চিত্র প্রমিসিং ইয়াং বোমানের গল্প 30 বছর বয়সী মেডিকেল শিক্ষার্থী ক্যাসির অভিযান নিয়ে।
Every week I go to a club. I act like I'm too...
এখানে চলচ্চিত্রের অভিনেত্রী বলছেন, প্রতি সপ্তাহে আমি একটি ক্লাবে যাই, আমি এমন অভিনয় করি যে আমি এতটাই মাতাল যে দাঁড়াতে পারছি না, এবং প্রতি সপ্তাহে আমি ঠিক আছি কিনা তা দেখতে একটি সুন্দর লোক আসে, আমাকে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন তো, তারপর আমাকে বলে আপনি খুব সুন্দর। মাতাল এবং অসহায়ের ভান করে ক্যাসি যৌন শিকারীদের প্রলুব্ধ করেন এবং তাদের শাস্তি দেন। তার খুব কাছের বন্ধু যৌন নির্যাতনের শিকার হয়ে 10 বছর আগে কলেজে আত্মহত্যা করেছিলেন, তারই মৃত্যুর যেন প্রতিশোধ নিচ্ছেন এভাবে ক্যাসি। অভিনেতা ক্যারি মালিগান বলেন, তিনি বলেন ঘটনার 10 বছর পরেও তিনি সেই মানসিক আঘাত থেকে উঠতে পারেননি। এর থেকে বের হয়ে আসার অন্য একটি উপায় খুঁজছেন ক্যাসি, কিন্তু তার কাছে এখন এটি অন্যায় অবিচার শোধরানোর একমাত্র পন্থা। ক্যারি মালিগান বলছেন চলচ্চিত্রটিতে কিছু ভয়ঙ্কর সত্য রয়েছে। তিনি বলেন, ক্যারি বলছিলেন চূড়ান্ত বা মারাত্মক সহিংসতা যা মহিলারা বাস্তবে মুখোমুখি হয়ে থাকেন তা এই চলচ্চিত্রতে দেখানো হয়নি। অত্যন্ত সূক্ষ্ম জিনিস যেগুলোতে আমরা আমাদের সমাজে অভ্যস্ত হয়ে পড়েছি ঠিক সেগুলোই দেখানো হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে চলচ্চিত্রটি অস্কারের জন্য মনোনয়ন পেতে পারে। ইসরায়েলি আমেরিকান পরিচালক সিগাল আভিনের লুজিং অ্যালিস একটি ইসরায়েলি টিভি সিরিজ যা দুজন মহিলার মধ্যে ক্ষমতার লড়াই গল্পের উপর নির্মাণ করা হয়েছে। ইসরায়েলি অভিনেত্রী আইলিত জুরের অভিনীত অ্যালিস হলেন একজন 40 বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা, যিনি একজন শিল্পী, একজন মা এবং একজন স্ত্রীর ভূমিকা পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। সোফি একজন তরুণ চিত্রনাট্যকার এবং অভিনেত্রী, যার মধ্যে রয়েছে সৃজনশীলতা এবং নিরবিচ্ছিন্ন উচ্চাকাঙ্ক্ষা। দুই মহিলা ট্রেনে মিলিত হয়ে কাজ শুরু করেন। সোফির স্ক্রিপ্ট, যা একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, অ্যালিস সেটির পরিচালক। অভিনেত্রী আইলেট জুরে বলেছেন যে এই যৌন ত্রিভুজ কাহিনী একেবারে যেন বাস্তব চিত্র। নারী শিল্পীরা সৃজনশীল কাজ এবং সাফল্যের জন্য যে কি চড়া মূল্য দিয়ে থাকেন, বয়স্ক এবং অল্প বয়সী মহিলাদের মধ্যে ক্ষমতার খেলা এবং মহিলাদের সমস্ত অপ্রত্যাশিত লক্ষ্য নিয়ে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। অভিনেতা আইলেট জুরে বলেন,
A woman has to do something awful.
তিনি বলেন, একজন মহিলাকে তার বাচ্চাদের বাঁচানোর জন্য ভয়ঙ্কর কিছু করতে হবে, বা তার বাচ্চাদের বা তার সংসার বা কিছু বাঁচাতে প্রশ্নবিদ্ধ কিছু করতে হবে। এর কারণ থাকতে হবে, অন্যথায় আমরা তাকে ক্ষমা করতে পারি না। তবে এক্ষেত্রে সিগল, এই সিরিজের চলচ্চিত্র নির্মাতা, যা করছেন অ্যালিসের চরিত্রের জন্য, যা তিনি করেছেন তা হচ্ছে অ্যালিস কেবল নিজের ইচ্ছার কারণেই এটি করেছেন। সিরিজটি 100টিরও বেশি দেশে প্রচার করা হচ্ছে। অস্কার বিজয়ী অভিনেত্রী এবং গ্র্যামি বিজয়ী সঙ্গীত শিল্পী জেনিফার হাডসন অ্যারিথা ফ্র্যাঙ্কলিনকে বড় পর্দায় লিজল টমির বায়োপিক রেসপেক্টে নিয়ে এসেছেন। চলচ্চিত্রটি তাঁর কয়ার গায়ক থেকে আন্তর্জাতিক সুপারস্টার হওয়া পর্যন্ত উত্থানকে ঘিরে নির্মাণ করা হয়েছে। এই ছিল আজকের নারীকণ্ঠে। আগামী পর্বের জন্য শুভেচ্ছা জানিয়ে নারীকণ্ঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO থেকে যাচ্ছে। শপথ নেবার কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট জো বাইডেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের WHO থেকে প্রত্যাহার করে নেবার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এক চিঠিতে স্বাক্ষর করেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস অ্যাডহানম ঘেব্রেয়েসাসের সঙ্গে সিদ্ধান্ত প্রত্যাহারের আর্থিক বাধ্যবাধকতা পূরণ করা এবং WHOকে জোরদার এবং তার সংস্কারের সাধনে গঠনমূলক অংশীদার হিসেবে কাজ করার বিষয়ে আলাপ করেছেন। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস জোর দিয়ে বলেন, তিনি ও প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন যে COVID-19 নিয়ন্ত্রণে এবং বিশ্বময় উন্নততর স্বাস্থ্য পরিচর্যা ও মহামারীর প্রস্তুতির ক্ষেত্রে WHOর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডক্টর অ্যান্থনি ফাউচিকে WHOর 148তম নির্বাহী বোর্ড মিটিং এর জন্য যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নতুন প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। WHOর নির্বাহী বোর্ড মিটিংয়ে মন্তব্য করতে গিয়ে ডক্টর ফাউচি বলেন, আমি আমার সতীর্থ প্রতিনিধিদের সঙ্গে একত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই মহামারীর বিরুদ্ধে বিশ্বময়ের নেতৃত্বে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই। তিনি বলেন তার কথায়, বাইডেন প্রশাসন বিশ্বময় স্বাস্থ্যের উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তা, বিশ্ব নিরাপত্তা এজেন্ডায় সহায়তা প্রদান এবং সকল মানুষের উন্নততর ভবিষ্যৎ গড়তে পুরোপুরি সম্পৃক্ত হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। ডক্টর ফাউচি ঘোষণা করেন, বাইডেন প্রশাসন কোভ্যাক্স কর্মসূচিতে যোগ দেওয়ার এবং বিশ্বজুড়ে COVID-19 ভ্যাকসিন, ভেষজ ও চিকিৎসা সামগ্রীর বিতরণ ও উন্নয়নে বহুমুখী উদ্যোগ এগিয়ে নিতে এক এক্সিলেটর উদ্যোগকে সমর্থন দেবে। কোভ্যাক্স কর্মসূচির লক্ষ্য COVID-19 ভ্যাকসিনের উন্নয়ন ও উৎপাদন ত্বরান্বিত করে বিশ্বের প্রতিটি দেশে তার স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত বিতরণ নিশ্চিত করা। WHOর মহাপরিচালক ডক্টর ঘেব্রেয়েসাস টুইটার বার্তায় বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা বিশ্বের স্বাস্থ্যের জন্য এটা এক শুভ দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমন্বিত দেশের একটি পরিবার এবং আমরা অত্যন্ত আনন্দিত যে যুক্তরাষ্ট্র এই পরিবারই থাকছে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার। সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Susan Shand, John Russell, and Brian Lynn. Later, we will present our American history series, The Making of a Nation. But first, here is Susan Shand.
Police in Myanmar announced their first charge against the country's ousted leader, Aung San Suu Kyi. Members of her political party said Wednesday. The military removed Suu Kyi from office in an overthrow Monday and restricted her to her home. Suu Kyi is charged with possession of illegally imported radio devices called walkie-talkies. The military declared a one-year emergency rule after the overthrow. It accused Suu Kyi's government of not investigating reports of wrongdoing in recent elections. Suu Kyi's National League for Democracy, NLD, had won the election easily, with the military-backed party receiving little support. NLD spokesman Chi To confirmed the charge against Suu Kyi. If found guilty, she could face up to 3 years in prison. Chi To also said the country's former president, Win Myint, was charged with violating Myanmar's natural disaster management law. Both politicians can reportedly be detained until February 15th. It was clear that the military were going to look for some legal cases against the leaders of the National League for Democracy, and especially Aung San Suu Kyi, to actually legitimize what they've tried to do, said Larry Jagan. He is an independent expert on Myanmar politics. Police and court officials in the capital could not immediately be reached. Also Wednesday, an unidentified NLD lawmaker told the Associated Press that hundreds of members of the ousted parliament are under order to leave the capital within 24 hours. The lawmakers had been detained in government housing since the overthrow. The NLD has repeatedly called for nonviolent resistance since the overthrow. Suu Kyi is a Nobel Peace Prize winner and former political prisoner. The military rulers of Myanmar detained her for about 20 years as she pushed for democratic reform in Myanmar. After her political party won elections in 2015, she became the country's leader. Suu Kyi worked with the generals who kept considerable governing power as democracy was established in the country. She received severe international criticism after she defended the military's campaign against Rohingya Muslims beginning in 2017. The United States has threatened Myanmar with sanctions in reaction to the overthrow. The United Nations Security Council held an emergency meeting about the issue Tuesday. Foreign ministers of the Group of Seven leading industrial nations released a statement Wednesday calling for the release of Suu Kyi and others. It also demanded that rule of Myanmar be returned to the democratically elected government. General Min Aung Hlaing led the overthrow and declared himself Myanmar's new leader. On Tuesday, he said his government plans to investigate charges of voter wrongdoing in last year's elections, reported the state-run newspaper Global New Light of Myanmar. The country's election officials had found no major problems with the vote. Experts have said that the strong NLD election victory may have frightened the generals. General Min Aung Hlaing also said that COVID-19 containment measures taken by Suu Kyi's government would be continued. However, medical workers have announced that they will not work for the new military government. Myanmar has confirmed more than 140,600 cases, including some 3,100 deaths. Its healthcare system is one of the least developed in Asia, the United Nations says. I'm Susan Shand.
Complete list of nominations for the 78th Golden Globe Awards was announced on Wednesday. This year's list surprised many critics who wondered about many of the nominations. The Hollywood Foreign Press Association, the group that makes the nominations, appeared to make some unusual choices for a very strange year. U.S. theaters have been closed much of the year because of the COVID-19 health crisis. This year, nominations were announced before all of the movies have been released. Some of the nominated movies and performances are not yet available to the U.S. public. At least one critic said this year's Globe nominations tested our understanding of what exactly a film is. Steve McQueen's Small Axe film series was nominated in a television category. At the same time, the filmed version of the Broadway play Hamilton on Disney Plus was eligible in the film groups and got two nominations. In another surprise, director Spike Lee and his highly praised film The Five Bloods failed to be nominated. The Best Motion Picture Drama nominees include The Father, directed by Florian Zeller, Mank, directed by David Fincher, Nomadland, directed by Chloe Zhao, The Trial of the Chicago Seven, directed by Aaron Sorkin, and Promising Young Woman, directed by Emerald Fennell. Best Foreign Language Film nominees include Another Round, La Llorona, The Life Ahead, Minari, and Two of Us. The awards will be held on both of America's coasts for the first time, the Hollywood Foreign Press Association said. Tina Fey will appear live in New York, and Amy Poehler will appear in California. The event has already been delayed by about 2 months. It is set to take place on February 28th. Fey and Poehler hosted the Globes together before. This time, they will do so from either side of the country. Fey will host from New York's Rainbow Room, while Poehler will be at the Globe's usual home, the Beverly Hilton Hotel, in Beverly Hills, California. Nominees will likely appear from places around the world. I'm John Russell.
A Hong Kong-based robotics company says it plans to mass-produce thousands of humanoid robots in 2021. Hanson Robotics says four different humanoid models will start leaving factories during the first half of the year. One of the four is a robot named Sophia, which has received worldwide attention in recent years for looking and speaking in a very human-like way. The company's founder and CEO, David Hanson, told Reuters the COVID-19 pandemic has increased demand for robots designed to assist and engage with humans. The world of COVID-19 is going to need more and more automation to keep people safe. He noted that in the past, many of the company's robots were built by hand. But now, Hanson Robotics is beginning to expand its manufacturing operations. Hanson said there are currently 24 models of Sophia, which will be used as a basis for creating many other kinds of models. While not providing an exact number, Hanson said the company aims to sell thousands of robots by the end of 2021. The company says it plans to market its humanoid robots as helpful assistants in the healthcare field. For example, they can be used to take temperature readings to identify possible sickness or perform physical exercises with older people. Such social robots are powered by machine learning methods and artificial intelligence. They use cameras and sensors to recognize human faces and activities. The robots are built with tools to help them develop their own form of social and emotional intelligence over time. During a demonstration at the company's lab, one of the Sophia models identified some of the activities it could assist humans with.
Social robots like me can help take care of the sick or elderly in many kinds of healthcare and medical uses.
Hanson said he believes robotic solutions to the pandemic are not limited to healthcare. He said the company's robots are so human-like, they could also serve the public in retail settings or in the airline industry. The humanoids can be so useful during these times where people are terribly lonely and socially isolated, Hanson said.
I can help communicate, give therapy, and provide social stimulation, even in difficult situations.
Johan Horn is a social robotics professor at Hong Kong's Polytechnic University. His research has included work on Sophia. He said that although the technology is still developing, the pandemic could speed up relationships between robots and humans. I can infer the pandemic will actually help us get robots earlier in the market because people will start to realize that there is no other way, Horn said. Products from other major developers in the industry are helping fight the pandemic as well. SoftBank Robotics' humanoid robot Pepper was deployed in Europe to identify people who were not wearing face coverings. In China, robotics company Cloud Minds helped set up a robot-run field hospital for COVID-19 patients in Wuhan. The use of robots was already on the rise before the pandemic. The International Federation of Robotics said in a report last year that worldwide sales of professional service robots had jumped 32% between 2018 and 2019. I'm Brian Lynn.
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int, or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. The election of Herbert Hoover in 1928 made Americans more hopeful than ever about their future. Hoover seemed to have just the right experience to lead the nation to more economic progress. He was an engineer and businessman who had served in the government as Commerce Secretary. He understood economics and had faith in the future of private business. On a rainy day in March of 1929, Hoover rode down Pennsylvania Avenue in Washington to become the new president. "I have no fears for the future of our country," he told the cheering crowd. "It is bright with hope." Faith Lapidus and Bob Doty tell more about the Republican administration of Herbert Hoover.
The clearest evidence of the public's faith in the economy is the stock market. And the New York Stock Exchange reacted to the new president with a wild increase in prices. During the months after Hoover's election, prices generally rose like a rocket. Stocks valued at $100 climbed to $200, then $300, $400. Men and women made huge amounts of money overnight. Publications and economic experts advised Americans to buy stocks before prices went even higher. Time and again, people heard how rich they could become if they found and bought stocks for companies growing into industrial giants. "Never sell the United States short," said one publication. Another just said, "Everybody ought to be rich."
A number of economic experts worried about the sharp increase in stock prices that followed Hoover's election. The president himself urged stock market officials to make trading more honest and safe. And he approved a move by the Federal Reserve Board to increase the interest charged to banks. However, both efforts failed to stop the growing number of Americans who were spending their money wildly on stocks. Some experts pointed to danger signs in the economy during the summer of 1929. The number of houses being built was dropping. Industries were reducing the amount of products that they held in their factories. The rate of growth in spending by average Americans was falling sharply. And industrial production, employment, and prices were down. These experts warned that the American economy was just not strong enough to support such rapid growth in stock prices. They said there was no real value behind many of the high prices. They said a stock price could not increase 4 times while a company's sales stayed the same. They said the high prices were built on foolish dreams of wealth, not real value.
But the prices went still higher. Buyers fought with each other to pay more and more for company stocks. The average price of all stocks almost doubled in just 1 year. It seemed everybody was buying stocks, even people with little money or economic training. A clothing salesman got advice from a stock trader visiting his store and made $200,000. A nurse learned of a good company from someone in the hospital. She made $30,000. There were thousands of such stories. By early September, the stock market reached its high point of the past 18 months. Shares of the Westinghouse Company had climbed from $91 to $313. The Anaconda Copper Company had risen from $54 to $162. Union Carbide jumped from $145 to $413. Life was like a dream, but like any dream, it could not last forever.
In September 1929, stock prices stopped rising. During the next month and a half, stock prices fell, but only slowly. Then, suddenly, at the end of October, the market crashed. Prices dropped wildly. Leading stocks fell $5, $10, $20 in a single day. Everyone tried to sell their stocks, but no one was buying. Fear washed across the stock market. People were losing money even faster than they had made it.
The stock market collapsed on Thursday, October 24th, 1929. People remember the day as Black Thursday, the day the dreams ended. The day began with a wave of selling. People from across the country sent messages to their stock traders in New York. All the messages said the same thing. Sell! Sell the stocks at any price possible! But no one was buying, and so down the prices came. The value of stock for the Montgomery Ward store dropped from $83 to $50 in a single day. The RCA Radio Corporation fell from $68 to $44, down $24 in just a few hours. Down the stocks fell, lower and lower. Several of the country's leading bankers met to discuss ways to stop the disaster. they agreed to buy stocks in large amounts to stop the wave of selling. The bankers moved quickly, and for 2 days, prices held steady. But then, like snow falling down the side of a mountain, the stocks dropped again. Prices went to amazingly low levels. One business newspaper said simply, "The present week has witnessed the greatest stock market disaster of all time."
The stock market crash ruined thousands of Americans. In a few short weeks, traders lost $30 billion, an amount almost as great as all the money the United States had spent in World War I. Some businessmen could not accept what had happened. They jumped from the tops of buildings and killed themselves. In fact, one popular joke of the time said that hotel owners had to ask people if they wanted rooms for sleeping or jumping. But the stock market crash was nothing to laugh about. It destroyed much of the money that Americans had saved. Even worse, it caused millions of people to worry and lose faith in the economy. They were not sure what to expect tomorrow. Business owners would not spend money for new factories or business operations. Instead, they decided to wait and see what would happen. This reduced production and caused more workers to lose their jobs. Fewer workers meant fewer people with money to buy goods. And fewer people buying goods meant less need for factories to produce. So it went. In short, economic disaster.
Why did the stock market crash? One reason, people had been paying too much for stocks. Everyone believed that prices would go higher and higher forever. People paid more for stocks than the stocks were worth. They hoped to sell the stocks at even higher prices. It was like a children's balloon that expands with air, blowing bigger and bigger until it bursts. But there were other important reasons. Industrial profits were too high and wages too low. 5% of the population owned one-third of all personal income. The average worker simply did not have enough money to buy enough of all the new goods that factories were producing. Another problem was that companies were not investing enough money in new factories and supplies. There were also problems with the rules of the stock market itself. People were allowed to buy stocks when they did not have the money to do so.
Several government economic policies also helped cause the stock market crash of 1929. Government tax policies made the rich richer and the poor poorer. And the government did little to control the national money supply, even when the economy faced disaster. The stock market crash marked the beginning of the Great Depression, a long, slow, painful fall to the worst economic crisis in American history. The Depression would bring suffering to millions of people. It would cause major political changes, and it would be a major force in creating the conditions that led to World War II.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.